শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার ১২ মার্চ, ২৭ ফাল্গুন এবং ফার্সি ২১ ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২০ কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি, শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে তুরস্কে ইউক্রেন রাশিয়ার মধ্যে ব্যর্থ বৈঠক এবং বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি নীতিমালার খসড়া প্রণয়ন নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার ভিয়েনা সংলাপ স্থগিত, বহিরাগত ফ্যাক্টরকে দায়ী করল ইইউ। ইউক্রেনে হস্তক্ষেপ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে পারে, আবারও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আশঙ্কা। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সব ক্লাস নেওয়া শুরু ১৫ মার্চ মঙ্গলবার থেকে। এবং আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে পশ্চিমবঙ্গে দেখতে হবে, মন্তব্য তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধি দল তেহরানে ফিরে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল গতকাল এই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করার পর ইরানি প্রতিনিধি দল তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করে। জোসেফ বোরেল আলোচনা স্থগিত হয়ে যাওয়ার জন্য বহিরাগত ফ্যাক্টরকে দায়ী করেছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, বহিরাগত ফ্যাক্টরের কারণে আপাতত ভিয়েনা আলোচনা স্থগিত রাখতে হচ্ছে। তবে একই সঙ্গে তিনি একথাও বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত রয়েছে। ভিয়েনা আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইইউ। বোরেলের টুইটার বার্তা প্রকাশিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক প্রতিক্রিয়ায় বলেছেন, আলোচনার এই বিরতির ফলে অবশিষ্ট মতপার্থক্যগুলো নিরসন ও পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেছেন, ভিয়েনা সংলাপে জড়িত সব পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় এবং কোনো বহিরাগত ফ্যাক্টর এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমরা শুধু ইউক্রেন নয়, ইয়েমেন ও আফগানিস্তান সহ বিশ্বের কোথাও যুদ্ধকে সমাধান বলে মনে করি না। ইরান এর আগেও যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাওয়ের সঙ্গে ফোনালাপে তিনি একথা বলেন। এ সময় দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা এবং ইউক্রেন সংকট নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সংকটের কারণে যারা শরণার্থীতে পরিণত হয়েছেন তাদেরকে মানবিক সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন থেকে ইরানি নাগরিকদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করায় পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফোনালাপে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত ইউক্রেন থেকে ১,৪০০ ইরানি সীমান্ত পথে পোল্যান্ডে ঢুকেছে। পোল্যান্ডে আশ্রয় গ্রহণকারী শরণার্থীর সংখ্যা ১৫ লাখে পৌঁছেছে বলে জানান এই মন্ত্রী। ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে চড়া মূল্য দিতে হবে বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, মস্কোকে ঘাটালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করে যে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্রের উপর গবেষণা করছিল আমেরিকা। রাশিয়ার আহ্বানে ওই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগের ক্ষেত্র প্রস্তুত করার জন্য মস্কো এই অভিযোগ তুলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর বাইডেন এক বক্তব্যে বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে তিনি রাশিয়ার সঙ্গে আমেরিকার স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক প্রায় শেষ করে দিয়েছেন। আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলো কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ইউক্রেনে রাশিয়ার সরাসরি যুদ্ধে না জড়ালেও কিয়েভকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করছে। ইউক্রেনের জীবাণু অস্ত্রকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরস্পরকে দোষারোপ করেছে। রাশিয়া বলেছে, ইউক্রেনে যে জীবাণু অস্ত্রের গবেষণা কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে তাতে আমেরিকা অর্থায়ন করেছে, তবে ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ইউক্রেন সরকার তার দেশের জনগণকে জীবাণু অস্ত্র পরীক্ষার জন্য গিনিপিগ বানিয়েছে। তিনি বলেন, পাখি ও ইঁদুর ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে দেয়া যায় ইউক্রেনের বিভিন্ন গবেষণাগারে তার পরীক্ষা নিরীক্ষা চালানো হতো। ইউরোপের এই দেশটি জীবাণু অস্ত্রের গবেষণার মাধ্যমে মারাত্মক বিপদ সৃষ্টি করেছে বলেও তিনি সতর্ক করেন। নেভেনজিয়া বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমেরিকা যৌথভাবে এই ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণার অভিযোগ নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি দাবি করেন, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছে বলেই তারা আমেরিকার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার উপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যদি অস্ত্রের চালান পাঠানোর মতো কোনো বিপজ্জনক পদক্ষেপ নেয় তাহলে অস্ত্রের বহরগুলো রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরুচ্ছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি বার্তা দেয়া হল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব বিষয়ে শ্রেণীকক্ষে নিয়মিত ক্লাস নেওয়া শুরু হবে আগামী 15 মার্চ মঙ্গলবার থেকে। আজ রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বিষয়ে শ্রেণীকক্ষে নিয়মিত ক্লাস নেওয়া শুরু হবে আগামী মঙ্গলবার 15 মার্চ থেকে। আজ শনিবার রাজধানীতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। করোনার কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর গত বছর 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু করা হলেও অমিক্রনের প্রভাবে ফের বন্ধ হয়ে যায় শ্রেণীকক্ষে পাঠদান, যা 2 দফায় বেড়ে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখা হয়। সর্বশেষ 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত আকারে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। এদিকে প্রাক প্রাথমিকের সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমও চালু হচ্ছে আগামী 15 মার্চ থেকে। প্রতি রোববার এবং মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চলবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 28 মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার রাজধানীর বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি একথা জানান। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ইউনিটের দায়িত্বশীল রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে বলেছেন, যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে এই বাংলায় দেখতে হবে, বিজেপিকে মানুষ দেখতে পাবে না। রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, 2018-19 সালে পেট্রোলের দাম 148 বার বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 140 বার, কমেছে মাত্র 4 বার। 2019-20 পেট্রোলের দাম কেন্দ্রীয় বিজেপি সরকার 89 বার বাড়িয়েছে, ডিজেলের দাম বেড়েছে 79 বার। 2020-21 সালে পেট্রোলের দাম বেড়েছে 76 বার, ডিজেলের দাম বেড়েছে 73 বার। বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্রীয় সরকার যে 90,000 কোটি টাকা আটকে রেখেছে তা আগে দিতে বলুন, পেট্রোল ডিজেলের দাম কমাতে বলুন। সর্বোপরি জিএসটি বাবদ আমরা যে 6,000 কোটি টাকা পাব তা দেয়নি, বরং 6,425 কোটি টাকার ঋণগ্রস্ত করেছে এই রাজ্যকে। কেন্দ্রীয় সরকার কিছু দিচ্ছে না বলেও মন্তব্য করেন রাজ্যের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারত বলেছে দেশটি গত সপ্তাহে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর এই ব্যাখ্যা দিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার 3 অনুচ্ছেদের একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, গত 9 মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণ করার সময় কারিগরি ত্রুটির কারণে দৈবক্রমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। পরে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূমিতে আঘাত এনেছে। এটির কারণে আমরা গভীর দুঃখ প্রকাশ করার একই সময়ে এ কারণে সন্তোষ প্রকাশ করছি যে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি 25টি উন্নত যুদ্ধ বিমান। এর ফলে আকাশে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। যুদ্ধ বিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে যে 10C মডেলের যুদ্ধ বিমান কিনেছে পাকিস্তান, শুক্রবার কামরা বিমানঘাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধ বিমানগুলো বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করে দেশটি। যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন। যে 10C যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রুশ ইউক্রেন যুদ্ধ তুরস্ক সহ অঞ্চলে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে তুরস্কের আন্তোলিয়ায় একটি সম্মেলন ডেকেছে। ওই সম্মেলনে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আমেরিকা এবং নেটোর নেতৃত্বে পশ্চিমাদের প্ররোচনায় চলমান রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব এ অঞ্চলের দেশগুলোতেও গভীরভাবে পড়েছে। তুরস্ক নেটো সামরিক সংস্থার সক্রিয় সদস্য, সেদিক থেকে ইউক্রেন সংকট তুরস্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সত্য উপেক্ষা করার সুযোগ নেই যে তুরস্ক নেটোর সদস্য হওয়ার কারণে পশ্চিমের সাথে তার সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও দেশটি এশিয়ার দেশগুলোর সাথে সামরিকভাবে সহযোগিতা করতে ইচ্ছুক। এ অঞ্চলে তুরস্কের গতিবিধি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমেরিকা ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। পক্ষান্তরে এরদোগান সরকারের কর্মকর্তারাও তুরস্কের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছেন। এই দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর সঙ্গে তুরস্কের ব্যবধানকে ক্রমেই বৃদ্ধি করছে। মনে হচ্ছে এরদোগান সরকারের কর্মকর্তারা চেষ্টা করছে রাশিয়ার সাথে গাঁটছড়া বেঁধে পশ্চিমাদের উপর তাদের দাবি চাপিয়ে দিতে। তার মানে রাশিয়ার সঙ্গে স্থায়ী মৈত্রিকতা ভাবছে না তুরস্ক, তারা বরং পাশ্চাত্যের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টির সুযোগ খুঁজছে। তুর্কি বিশ্লেষক তাহা অক ইউলের মতে, ইউক্রেন সংকট তুরস্ক ও রাশিয়ার মধ্যে ভূ রাজনৈতিক মত পার্থক্য আরও গভীর করেছে। আঙ্কারা মস্কো সম্পর্ক কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বলে এরদোগান এবং চাভুসুগলুর বক্তব্য মারাত্মক ভুল এবং অদূরদর্শী। তবে করোনা সংকট কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন সংকট তুরস্কের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সংকট এরদোগান সরকারের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে বই কি। প্রাচ্য এবং পাশ্চাত্য উভয়কূল রক্ষার্থে কিংবা বলা যায় দ্বিমুখী সংকটে পড়ে তুরস্ক শেষ পর্যন্ত মধ্যস্থতার আহ্বান জানায়। রুশ ইউক্রেন যুদ্ধের প্রাক্কালে তুরস্ক অবশ্য কিয়েভ সরকারের অবস্থানকে সমর্থন জানিয়ে পশ্চিমা ব্লক এবং নেটোর আনুকূল্য লাভের চেষ্টা করেছিল। কিন্তু যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে জেলেনস্কি সরকার যখন এরদোগান সরকারের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানায়, তুরস্ক তখন ওই আবেদনে সাড়া দিতে দেরি করে। সেই সাড়াও ইউক্রেন এবং পশ্চিমাদের জন্য সুখকর ছিল না। সুতরাং মধ্যস্থতার ব্যাপারে তুরস্কের আহ্বানেও বিবদমান কোনো পক্ষ থেকেই তেমন সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ইউক্রেন সংকটে ভূমিকা রাখতে তুরস্কের প্রেসিডেন্ট আন্তালিয়ায় বিভিন্ন দেশের কর্মকর্তাদের বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য ছাড়াই শেষ হয়েছে ওই বৈঠক। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আশা করেছিলেন আন্তালিয়া শীর্ষ সম্মেলন সফল হবে এবং দুদেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির সুবাদে যুদ্ধের অবসান ঘটবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি নীতিমালার খসড়া প্রণয়ন করছে সরকার। এ বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে 2013 সালে আইসিটি অ্যাক্ট সংশোধন করে 57 ধারা যোগ করে এবং 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের জনগণ এবং মিডিয়ার বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করার পর এখন মতপ্রকাশের অবশিষ্ট সামান্য যে সুযোগটুকু রয়েছে তাও ক্লুব দিয়ে আটকাতে ক্ষমতাসীন সরকার আরও দুটি নতুন নীতিমালা জারির উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রস্তুত করেছে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি কন্টেন্ট ভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা 2021 শিরোনামে আরেকটি খসড়া নীতিমালা তৈরি করেছে। আজ শনিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম নীতিমালা প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে বিরোধী মত এবং জনগণের কণ্ঠরোধ করে ক্ষমতা চিরস্থায়ী করা। এই নিবর্তনমূলক নীতিমালাটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অপশাসন, তাদের ভোট ডাকাতি, তাদের মানবাধিকার লঙ্ঘন এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলোর প্রচার থামিয়ে দিতে। এর ফলে মানবাধিকারের উপরে ক্ষতিকর প্রভাব পড়বে এবং সাংবাদিক, বিরোধী দলীয় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে।
মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এমনিতেই তলানিতে, এমনকি মিয়ানমারের চেয়েও পেছনে। সরকারের এই দুই নীতিমালা তাদের দুর্নীতি, অপশাসন আর গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের প্রচার থামাতে না পারলেও মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আরো পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে গিয়ে দাঁড়াবে। আমরা বাংলাদেশের এমন অসম্মান দেখতে চাই না। এই দুই নীতিমালা সহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ঘিরেই পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রাম। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। বিএনপির মতো বন্দুকের নলের মুখে কিংবা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে কখনো ক্ষমতা দখল করেনি এবং করবেও না। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আমরা ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। আশা করি ভালোই লাগছে আপনাদের। গত আসরে আমরা গিয়েছিলাম এই প্রদেশের রমিয়ন শহরের দিকে। রমিয়ন শহর পূর্ব আল বোর্জের পাহাড়গুলোর মধ্যখানে অবস্থিত। এখানকার প্রাকৃতিক ঝর্ণা ও ফোয়ারা সহ অসংখ্য প্রবহমান ধারার পাশাপাশি রয়েছে সবুজ জঙ্গল আর বন। বেশ পুরনো এই শহরের পাশ দিয়ে কেউ গেলে নয়নাভিরাম ওইসব দৃশ্য তার মন কেড়ে নেয় নিমিষেই।
আজকের আসরে আমরা এই শহরেরই আরও কিছু নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব, তারপর হাতে সময় থাকলে অন্য কোনো দিকে যাবার চেষ্টা করব। বিশেষ করে পাশমাকি অঞ্চলের দিকে একবার না গেলে সফরটাই অপূর্ণ থেকে যাবে। পাশমাকি হল রমিয়নের দক্ষিণ পশ্চিমে একটি গ্রীষ্মকালীন অঞ্চল যা পকেল্লেহ গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। মিরান কেল্লা চূড়ার ঠিক নিচে অবস্থিত এই অঞ্চলটি। এখানে অনেকগুলো ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হল পাশমাকি শ্যাওলা জলপ্রপাত। পাশমাকি জলপ্রপাতের বাইরেও এখানে রয়েছে পাশমাকি গুহার মতো ঐতিহাসিক এক প্রাকৃতিক নিদর্শন। যাই হোক, আমরা ঘুরে ফিরে দেখার চেষ্টা করব আরও কি কি আছে এখানে দেখার মতো। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
Thank you.
রামিয়ানে রয়েছে বেশ কটি অবকাশ যাপন কেন্দ্র বা বিনোদন কেন্দ্র। তবে নীলবার্গ জঙ্গল ও ফোয়ারা অবকাশ যাপন কেন্দ্রটির নাম সবার আগে আসবে। রামিয়ান শহরের কেন্দ্রস্থল থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত। তবে কাঁচা মাটির রাস্তা মাড়িয়ে যেতে হবে ওই বিনোদন কেন্দ্রে, কেননা ওই রাস্তা কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। কৃষিকাজের প্রয়োজনীয় গাড়ি ঘোড়া ওই পথে পরিচালিত হয়। এই চমৎকার এলাকার মাঝে রয়েছে জঙ্গল এবং নীলবার্গ জলপ্রপাত সহ আরও বহু জলপ্রপাত ও ফোয়ারা। এখানকার ফোয়ারাগুলো থেকেই রামিয়ান এলাকার খাবার পানির চাহিদা মেটানো হয়।
নীলবার্গ জঙ্গলের কোনো কোনো অংশে এখানকার ঝর্ণাগুলোর বিভিন্ন শাখা পরস্পরে মিলিত হয়েছে। এভাবে উঁচু নিচু জায়গা দিয়ে চলতে চলতে আবার অন্যান্য স্থানে বিভক্ত হয়ে গিয়ে ছোট ছোট দর্শনীয় জলপ্রপাত সৃষ্টি করেছে। নীলবার্গ বনানী ঋতুর বৈচিত্র্য অনুসারে তার পোশাক মানে রং পরিবর্তন করে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের পোশাক পরে সে। বসন্ত এবং গ্রীষ্মে তার নবজন্ম ঘটে। গাছের সবুজ আর ঝর্ণার শুভ্রতার ঐকতানে অনন্য সাধারণ এক দৃশ্যের অবতারণা ঘটে। এই ঋতু নীলবার্গের নবজাগরণ ও ফুলের ঋতু। শরতের পাতা ঝরার সময় নীলবার্গ প্রাকৃতিক সোনালী রঙের লম্বা পোশাকটি পরে। এ সময় ভীষণ কমনীয় দেখায় তাকে। শীতকাল তো বরফের শুভ্রতার কাল। এ সময় সেই শুভ্রতার রঙে শ্বেত পোশাকে দারুণ শুভ্র ওঠে সমগ্র বন। বনের রঙের সাথে তখন ঝর্ণার রঙও একাকার হয়ে যায়। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পর আপনাদের সঙ্গে প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। নীলবার্গ ঝর্ণার একটু উপরে দুটি পাহাড়ের মাঝখানে জোজাক নামক একটি জলপ্রপাত রয়েছে। নয়নাভিরাম সবুজ শ্যামল বনানীর মাঝখানে প্রপাত অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। এই জলপ্রপাত থেকে নীলবার্গ ঝর্ণার দূরত্ব পায়ে হেঁটে গেলে 1 ঘন্টারও কম। পুরো পথটি প্রবহমান সুন্দর নদী তীর দিয়ে গড়ে উঠেছে। এই পথ ধরে চলতে চলতে আরও বহু জলপ্রপাতের দেখা মিলবে। রামিয়ানের অবাক করা প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা যেটুকু বললাম সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। রামিয়ানের পূর্বে ঘন বনের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত রয়েছে। এগুলো চমৎকার প্রাকৃতিক এক নিদর্শন সৃষ্টি করেছে।
এখানে সোরখে কেমার জলপ্রপাত কমপ্লেক্স রয়েছে। এই কমপ্লেক্সটি রামিয়ান শহরের 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কমপ্লেক্স এর সর্বোচ্চ জলপ্রপাতটি 28 মিটার উঁচু। সোরখে কেমারের দিকে যেতে 8টিরও বেশি জলপ্রপাত পড়বে। প্রথম জলপ্রপাতটির উচ্চতা প্রায় 23 মিটার। আধা ঘন্টার সময়ের মধ্যে আরও 3টি সুন্দর জলপ্রপাত রয়েছে। এগুলো সকলের প্রশংসা কুড়িয়েছে। গুলিস্তানের অনন্য সাধারণ বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রামিয়ান শাহরুদ সড়কের কথা না বললেই নয়। এই রাস্তাটি ইরানের একটি সবুজ সড়ক এবং এটি রামিয়ান শহরের দক্ষিণে অবস্থিত। এই সড়ক নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব মিউজিক বিরতির পর। আপনাদের সঙ্গে যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আয়োজনে। রামিয়ান শাহরুদ সড়কের কথা বলছিলাম। এই সড়কের দৈর্ঘ্য 100 কিলোমিটার। সড়কের দৃষ্টিনন্দন দৃশ্য প্রত্যেক দর্শকের চোখকেই মুগ্ধ করে। এই রুটে গাড়ি চালানোর আনন্দই অন্যরকম। ভ্রমণের ক্লান্তি একেবারেই অনুভূত হয় না, বরং ভ্রমণকারীকে খুবই প্রাণবন্ত করে তোলে। চলার পথে মাঝে মাঝে পড়বে পরিষ্কার ঝর্ণা। বিশ্রামের জন্য রয়েছে উপযুক্ত এলাকা। এসব সুযোগ সুবিধা এই রাস্তাটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
রোমিউন থেকে 28 কিলোমিটার দক্ষিণে রোমিউন শাহরুদ স্টেপ সড়কে জঙ্গল এবং তুষারাবৃত ঠান্ডা উচ্চতায় ওলাং পার্বত্যচূড়া অবস্থিত। উর্বর চারণভূমির এই অঞ্চলটি সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। শীতল বাতাসের হিম হিম ছোঁয়া সকল পর্যটককে স্বাগত জানাই। ওলাং ফরেস্ট রোমিউনের স্থলভাগ থেকে 2,800 মিটার উচ্চতায় অবস্থিত। এই অঞ্চলটি বছরের অর্ধেকটা সময় তুষারে আবৃত থাকে। গ্রীষ্মকালেও আবহাওয়া শীতল থাকায় পর্যটকদের কাছে এটি অন্যতম প্রিয় একটি ভ্রমণের স্পট। ওলাং শীতকালে স্কি সহ শীতের বিভিন্ন খেলার জন্য খুবই উপযোগী। তাকতে বোদু নামে এখানে একটি প্রান্ত রয়েছে। বরফাচ্ছাদিত শোপিল পথগুলোর সৌন্দর্য দূর থেকেও দর্শকদের আকৃষ্ট করে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর একদম সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, 12 মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যুদ্ধে বিজয়ের পথে ইউক্রেন। যুগান্তর, রুশ গোয়েন্দা প্রধানদের গৃহবন্দী করলেন পুতিন। মানব জমিন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির অভিযোগ, জাতিসংঘ বলল প্রমাণ নেই অভিযোগের। বাংলাদেশ প্রতিদিন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ইত্তেফাক, ভারতের শিরোনাম। মণিপুরেও নিরঙ্কুশ বিজেপি, উত্তর পূর্বেও ভরাডুবি কংগ্রেসের। হাতছাড়া হচ্ছে দেশ। আনন্দবাজার পত্রিকা, রাহুলে আর আস্থা নয়, সাফ জানালেন G23 এর কিছু বেশ কিছু কংগ্রেস নেতা। আজকাল, পাঞ্জাবের পর কেজরির নজর এবার গুজরাটে। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটানা 13 বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই আজ আপনারা গত 13 বছরে পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাচ্ছেন। গতকাল সংযুক্ত আরব আমিরাতে এক ভার্চুয়াল নাগরিক সংবর্ধনায় তিনি আরও বলেছেন, 1975 সালের পর একটি কালো অধ্যায় ছিল, কিন্তু কালো মেঘ চলে গেছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে মানব জমিনের একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব বলেছেন সরকার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি নীতিমালার আইনের খসড়া তৈরি করেছে তা নিবর্তনমূলক। এটি কার্যকর করা হলে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারকে বাধাগ্রস্ত করবে।
ইউক্রেন সম্পর্কিত খবর। পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। সেখানকার গভর্নর সেরহি
হাইদাই বলেছেন, রুশ সেনারা প্রায় 70% এলাকা দখল করেছে। এদিকে ইউক্রেনের বেশিরভাগ শহর জুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে। অন্যদিকে ড্রোন ব্যবহার করে পেট্রোল বোমা ছুটছে ইউক্রেন। মানবজমিনে লেখা হয়েছে, যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বললেন, ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা।
ল্যান্সেটে প্রকাশিত গবেষণার তথ্য, কোভিডে বাংলাদেশে প্রায় 4.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত এই খবরে বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী করোনায় মারা গেছে 29,105 জন, কিন্তু গবেষণা অনুযায়ী মৃত্যুর আসল সংখ্যা এর 15 গুণ বেশি। মহামারীর 2 বছরে সরকারি হিসেবের থেকেও অতিরিক্ত 4,13,000 লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গবেষকরা। ল্যান্সেটের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই কোভিডের মৃত্যুর ভুল হিসাব প্রচার করা হয়েছে। বিশ্বের সরকারগুলো যে তথ্য দিয়েছে তাতে এই মহামারীতে বিশ্বজুড়ে 59 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, তবে গবেষকরা বলছেন প্রকৃতপক্ষে এ মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।
স্বাস্থ্য বিষয়ক ইত্তেফাকের একটি শিরোনাম এরকম, দেশে 5 কোটি থাইরয়েড রোগে 3 কোটি নারী, শহরের 20-30% গর্ভবতী নারী এই রোগে আক্রান্ত। খবরে বলা হয়েছে, হরমোন সংক্রান্ত রোগগুলো নারীদের মধ্যে বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, অজ্ঞতা, কুসংস্কার ও সংকোচের কারণে নারীরা স্বাস্থ্যসেবা কম নেন, ফলে জটিলতা বাড়ে। আবার ডায়াবেটিস বা ওবেসিটিও বেশি হয় নারীদের, কিন্তু এসব রোগের চিকিৎসাও তারা নিতে আসেন কম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য মতে, দেশে হরমোনজনিত রোগে প্রায় 5 কোটি, এর মধ্যে 3 কোটি নারী। বিশ্বব্যাপী এ রোগে ভুগছেন 75 কোটি মানুষ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব, দৈনিক ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, অনেক জল্পনা কল্পনার পর সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি, কিন্তু পরবর্তীতে মানসিক কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব। এখন আবার সিদ্ধান্ত বদল করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল। একই কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তার আগে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব, সেখানে গিয়ে দলের সঙ্গে মিলিত হবেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কিছু খবর। আনন্দবাজার পত্রিকা লিখেছে, বৃহস্পতিবার 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের পথে, কিন্তু পাঞ্জাবে সকলকে সাব করে ঐতিহাসিকভাবে ক্ষমতা দখল করেছে ঝাড়ু প্রতীক নিয়ে আপ। সেই ঘটনাকে সামনে রেখেই এরাজ্যের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহে নেমেছেন আপ নেতারা। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি চালানো হচ্ছে। দৈনিকটি লিখেছে, বিজেপির আসন কিছু কমল, এইটুকু যা সান্ত্বনা, বাকিটা গেরুয়া হাওয়া। টানা দ্বিতীয়বার লখনৌয়ের মুখ্যমন্ত্রী আবাসের বাসিন্দা থাকছেন যোগী আদিত্যনাথই।
মণিপুরেও নিরঙ্কুশ বিজেপি, উত্তর পূর্বেও ভরাডুবি কংগ্রেসের, হাতছাড়া হচ্ছে দেশ। ত্রিশঙ্কু নয়, এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই দেশের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে ক্ষমতায় ফিরল বিজেপি। আগেরবারের চেয়েও আরও 10টি আসন বাড়িয়ে এককভাবে সরকার গঠন করতে চলেছে তারা। এবারের ভোটের ফল নিয়ে অনেক আশাবাদী ছিল কংগ্রেস, কিন্তু দেশের বাকি রাজ্যগুলির মতোই মণিপুরেও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনতা। 2017-তে যেভাবে ঝুলি ভরে দিয়েছিল, এবার তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল সেখানে। আরও লেখা হয়েছে, 5 বছর আগে রাহুল দিয়েছিলেন 7টি আসন, এবার প্রিয়ঙ্কার হাত প্রায় খালি।
পাঁচ রাজ্যে ভরাডুবির পর ফের সক্রিয় কংগ্রেসের G23 নেতারা, উঠছে নেতৃত্ব বদলের দাবি। সংবাদ প্রতিদিন ও আজকালের এ খবরে লেখা হয়েছে, পাল্টাতে হবে সংগঠনের খোল নলছে, তার জন্যে দ্রুত ডাকা হোক কর্মসমিতির বৈঠক। দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই দাবি করলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। 2014 লোকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত 45টি নির্বাচনে হেরেছে কংগ্রেস। 9 থেকে কমে রাজস্থান ও ছত্তিশগড়ে এসে ঠেকেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির। পাঁচ রাজ্যে সর্বশেষ ধাক্কা খাওয়ার পর রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গোলাম নবী আজাদের বাড়িতে বৈঠক করলেন G23 গ্রুপের সিনিয়র 3 নেতা। বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও গোলাম নবী আজাদ জানিয়েছেন, এই শোচনীয় পরাজয়ের ফলে ভেতরে ভেতরে আমি রক্তাক্ত হচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি শাসক সাদ্দামের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর ইরান ও ইরাকের মধ্যে শুরু হওয়া দীর্ঘমেয়াদী আলোচনা সম্পর্কে কথা বলেছি। আজ আমরা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে শান্তি আলোচনা সংক্রান্ত চিঠি বিনিময় ও এসব চিঠির বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের স্বৈরশাসক সাদ্দাম কুয়েত দখল করে নেওয়ার পর তার বাহিনীকে কুয়েত থেকে হটাতে আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সামরিক জোট গঠিত হয়। এ অবস্থায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান সীমান্তকে নিরাপদ করা প্রয়োজন মনে করে বাগদাদ। সাদ্দাম ইরানের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধের সময় যেমন আরব দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন, তেমনি কুয়েত দখলের সময় নিজেকে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী হিসেবে তুলে ধরে মুসলিম দেশগুলোর সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। এ লক্ষ্যে ইরাকি শাসক সাদ্দাম ইরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর না হওয়া সত্ত্বেও কুয়েত আগ্রাসনে তেহরানের সমর্থন কামনা করেন, কিন্তু ইরান সরকার সাদ্দামের সেই দাবি মেনে নেয়নি। ফলে সাদ্দাম ইরানের সবগুলো দাবি মেনে নিয়ে তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন।
ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানিকে লেখা প্রথম চিঠিতে সাদ্দাম বলেন, ইরাক একসঙ্গে ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের শিকার, কারণ ইহুদিবাদীদের সম্প্রসারণকামী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইরাক। শত্রুরা ইরাককে দুর্বল করে ইহুদিবাদী ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের উপর আরও বেশি গণহত্যা চালানোর সুযোগ করে দিতে চায়। এই অপশক্তি আবার ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়, যেখানে আরব দেশগুলো বাগদাদের পক্ষ অবলম্বন করবে। সাদ্দামের ওই চিঠির জবাবে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি এক চিঠিতে জানান, আরব দেশগুলোর সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, এমনকি কোনো কোনো আরব দেশের সঙ্গে আমাদের স্বাক্ষর আছে। এছাড়া সারা বিশ্ব একথা জানে যে ফিলিস্তিনি জাতির আসল হিতাকাঙ্ক্ষী ইরাক নয়, বরং ইরান।
ইরাকি শাসক সাদ্দাম তার কথিত সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী সংগ্রামে ইরানকে অংশগ্রহণ করার যে আহ্বান জানান, তার জবাবে প্রেসিডেন্ট রাফসানজানি 1990 সালের 18 জুন এক প্রতিক্রিয়ায় বলেন, আপনি নিজেকে ফিলিস্তিনিদের সুরিদ এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধের কাণ্ডারি বলে দাবি করছেন। আপনি আমাদেরকেও আপনার সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন, কিন্তু এই চিঠির লেখকরা ভালো করে জানেন যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধে ইরান সবসময় অগ্রগামী ছিল এবং এ কারণে তাকে দাম্ভিক শক্তিগুলোর রোষানলে পড়তে হয়েছে। যদি সবগুলো আরব দেশ ইরান বিপ্লবের প্রতি সমর্থন জানায়, তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য মুসলমানদের পক্ষে চলে আসবে।
সাদ্দাম তার প্রথম দুই চিঠিতে ইরানের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন এবং প্রমাণ করেন তিনি শান্তি চান না। এ কারণে ইরানের প্রেসিডেন্ট 16 জুলাই লেখা সাদ্দামের তৃতীয় চিঠির জবাব দেননি। ওই চিঠিতে সাদ্দামের পক্ষ থেকে তেহরানে একজন বিশেষ দূত পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর ইরাকি শাসক তার চতুর্থ চিঠিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার প্রস্তাব দ্বিতীয়বারের মতো উত্থাপন করেন। তিনি বলেন, দুদেশের মধ্যে একটি শান্তি চুক্তি সই হওয়া প্রয়োজন এবং ওই চুক্তি স্বাক্ষরের 2 মাসের মধ্যে দুদেশের সেনাদেরকে যার যার সীমান্তে ফিরিয়ে নিতে এবং যুদ্ধবন্দী বিনিময় সম্পন্ন করতে হবে।
কিন্তু এই চিঠিতে সাদ্দাম আবার আরভান নদীকে ইরাকের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেন। অথচ 1980 সালে ইরাক ইরান যুদ্ধ শুরুর অন্যতম কারণ ছিল বাগদাদের পক্ষ থেকে এই নদীর মালিকানা দাবি। সাদ্দামের পক্ষ থেকে এই অন্যায় দাবি উত্থাপনের কারণে ইরানের প্রেসিডেন্ট ইরাকি শাসকের চতুর্থ চিঠিরও জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। 1990 সালের 3 আগস্ট কুয়েত দখল করার একদিন পর ইরাকি শাসক ইরানের প্রেসিডেন্টকে পঞ্চম চিঠিটি পাঠান। ওই চিঠিতে ইরান ইরাকের শত্রুদের সঙ্গে হাত মেলায় কিনা সে উদ্বেগের কথা স্পষ্টভাবে বর্ণনা করেন তিনি। সাদ্দাম দাবি করেন, ইরাকের কুয়েত দখল আরবদের বিষয় এবং এখানে অনারব ইরানের হস্তক্ষেপ করা উচিত নয়। ইরানের প্রেসিডেন্ট হাশমি রাফসানজানি 1990 সালের 7 আগস্ট সাদ্দামের পঞ্চম চিঠির পাশাপাশি চতুর্থ চিঠিরও আংশিক জবাব দেন।
ইরানের প্রেসিডেন্ট আরভান্দ নদী সংক্রান্ত সাদ্দামের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমরা 1975 সালের আলজিয়ার্স চুক্তি অনুযায়ী শান্তি আলোচনায় বসতে প্রস্তুত, কারণ অতীতের চুক্তিগুলোকে উপেক্ষা করে, বিশেষ করে যে আলজিয়ার্স চুক্তিতে আপনার নিজের স্বাক্ষর রয়েছে, সে চুক্তি বাস্তবায়িত না হলে আজ আপনি যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তাও সফলভাবে বাস্তবায়িত হবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। এছাড়া আপনি ইরানের দখলীকৃত ভূমি থেকে সেনা সরিয়ে নিতে 2 মাসের যে সময়ের কথা বলছেন তাও গ্রহণযোগ্য, কারণ সদিচ্ছা থাকলে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে এ কাজ করা সম্ভব। অবশ্য জাতিসংঘ মহাসচিব ইরাকি সেনা সরিয়ে নেওয়ার জন্য 2 সপ্তাহের সময়সীমা ঘোষণা করেছিলেন।
প্রেসিডেন্ট রাফসানজানি তার চিঠিতে ইরাকের কুয়েত দখলেরও বিরোধিতা করেন। তিনি বলেন, যখন ইরাক ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন কোনো ধরনের পূর্ব ঘোষণা বা সমন্বয় ছাড়াই একটি প্রতিবেশী দেশ দখলকে মেনে নেওয়া যায় না। এছাড়া বিগত কয়েক মাসের আলোচনায় ইরাকের পক্ষ থেকে সদিচ্ছার প্রমাণস্বরূপ কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি। তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা সাদ্দামের পক্ষ থেকে ইরানকে দেওয়া ষষ্ঠ চিঠি ও সেই চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেই আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
Thank you.
সবশেষে শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। ফ্রান্সের ভার্সাই নগরীতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। তবে রাশিয়ার তেলের উপর 27 জাতির এই সংস্থা নিষেধাজ্ঞা আরোপ করেনি এবং ইউক্রেনকে জোটের সদস্যপদ দেয়নি। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজোগের বিতর্কিত তুরস্ক সফরের প্রতিবাদে রাজধানী আঙ্কারায় গতকাল ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পতাকা বহন করে। একই সঙ্গে তারা ইসলামী প্রজাতন্ত্র, ইরানের সন্ত্রাসবাদ ও ইহুদিবাদী বিরোধী কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলেমানির ছবি বহন করেন। ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার ভিয়েনা সংলাপ স্থগিত, বহিরাগত ফ্যাক্টরকে দায়ী করল ইইউ। ইউক্রেনে হস্তক্ষেপ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে পারে, আবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আশঙ্কা। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া শুরু 15 মার্চ মঙ্গলবার থেকে, এবং আগামী দিনে বিজেপিকে দূরবীন দিয়ে পশ্চিমবঙ্গে দেখতে হবে মন্তব্য তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। শ্রোতাবন্ধুরা আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։